প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনারা হরর ওয়ার্ল্ড এর আজকের হরর নাইট এপিসোডের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে বিভিন্ন ধরনের ঘটনা উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি। কোনো ঘটনা বেশি ভয়ের, কোনো ঘটনা কম ভয়ের, কোনো ঘটনা শিক্ষণীয়, এগুলো সংমিশ্রণে আমরা সাধারণত ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। কোনো কোনো ঘটনা শোনার পর আপনাদের এত ভালো লাগে, তখন আপনারা অনুরোধ করেন এই ঘটনার দ্বিতীয় পার্ট চাই। এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ যেই ঘটনাটা একবার শেষ হয়ে গেছে ওইটার দ্বিতীয় পার্ট করা তো পসিবল নয়। কখন এটা করা পসিবল? যদি সেটার কোনো হিন্টস থেকে যায়, সেখান থেকে অতিরিক্ত তথ্য নিয়ে আমরা হয়তো দ্বিতীয় পার্ট প্রচার করতে পারি। যদি কোনো ঘটনা পরিপূর্ণভাবে শেষ হয়ে যায়, এটার কোনো দ্বিতীয় পার্ট করা সম্ভব হয় না। হ্যাঁ, আরেকটা ভাবে পসিবল হয়, যদি সেই ঘটনা বানানো হয়, তাহলে ওই ঘটনার অংশ থেকে আরেকটি ক্লু বের করে নিয়ে আপনাদের সামনে আরেকটি ঘটনা বানিয়ে উপস্থাপন করা যায়। কিন্তু আমরা এই কাজটি করতে চাই না। আমরা বিশ্বাস করি আমাদের লিসেনাররা আমাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলোই পাঠান, এবং সেই বিশ্বাস থেকেই আমরা কিন্তু বলি যে আমরা সত্য ভয়ের ঘটনা প্রকাশের চেষ্টা করি। আমাদের ঘটনাগুলো নির্দিষ্ট কোনো ধর্ম, বর্ণ, শ্রেণী, গোত্র, এগুলোর কে আঘাত করা বা এই এমন ধরনের কোন শব্দ চয়ন করা যাতে তারা আঘাতপ্রাপ্ত হতে পারেন, এগুলো আমরা করি না। তারপরও যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমাদের কোনো কথায় আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এটি একটি হরর বিনোদনমূলক চ্যানেল, সুতরাং এটাকে বিনোদনের উদ্দেশ্যেই আপনারা নেবেন এবং শুনবেন, অন্য কোনোভাবে নয়। প্রিয় লিসেনার্স, আজকের যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন হাসান ভাই। উনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়া করছেন এবং উনি ফাইনাল বর্ষে আছেন, মানে শেষ বর্ষে আছেন আর কি। ওনার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায়। ওনার যে গ্রাম, এই গ্রামের নামটি সঙ্গত কারণে বলছি না, পুরো ঘটনাটি শোনার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেন বলছি না। এবং এই ঘটনা শোনার পর আমি আরেকটা ক্লু আপনাদেরকে দিব, সেই ক্লুটা শোনার জন্য ইনশাল্লাহ অপেক্ষায় থাকবেন এবং আমাদের গ্রুপ এবং পেজে নজর রাখবেন। চলুন শুরু করি ঘটনাটি। উনি কিন্তু ওনার পরিবারের খুবই আদরের সন্তান, কারণ হচ্ছে উনি ওনার বাবার একমাত্র সন্তান, এমনকি ওনার বাবা ও ওনার দাদার একমাত্র সন্তান। তো উত্তরাধিকার সূত্রে বেশ ভালোই জমি জমা, সম্পত্তি, স্থাবর অস্থাবর এগুলোর মালিক হয়েছিলেন আর কি। এবং এখন কিন্তু একমাত্র উত্তরাধিকার এই হাসান ভাই নিজে। এখন ঘটনাটা শুরু যেটা, এটা সময়কালটা একদম কাছাকাছি সময়, 19 অক্টোবর 2023 থেকে ফেব্রুয়ারি 2024, ফেব্রুয়ারির শেষ দিক পর্যন্ত এই ঘটনাটি ঘটেছিল। সুতরাং বুঝতেই পারছেন একদম কাছাকাছি সময়ের ঘটনা এটি। তো ওনার এক কাছের বন্ধু, তার নাম হচ্ছে অপু। তো এই 19 অক্টোবর এই তারিখটা ছিল তার ওই বন্ধু অপুর জন্মদিন। তো ওনারা কয়েক বন্ধু মিলে প্ল্যান করেছেন যে আজকে তাকে সারপ্রাইজ দেবেন। ওই সময় তো চট্টগ্রামে উনি থেকে লেখাপড়া করছেন। তো চট্টগ্রামের 2 নম্বর গেইটের 7 ডেইজ নামে একটা রেস্টুরেন্ট রয়েছে, তো ওইখানে একটা পার্টির আয়োজন করেন ওনারা। সবকিছু ঠিকঠাক ছিল, পার্টি শেষ করে খাওয়া দাওয়া শেষে সবাই নিজেদের বাড়িতে ওনারা চলেও যান, উনিও বাসায় চলে যান। তো উনি বাসায় গিয়ে প্রতিদিনের মতো কম্পিউটার চালু করে ইন্টারনেট ব্রাউজ করছিলেন, সবকিছু ঠিকঠাক। রাত বাজে তখন 11টা কি একটু বেশি, রাত 12টার পর বাসার ইলেকট্রিসিটি চলে যায়। এরপর উনি কম্পিউটারের যে কানেকশনগুলো এগুলো খুলে শুয়ে পড়েছেন ঘুমানোর উদ্দেশ্যে। তো ওনার রুমের বর্ণনাটা একটু দেওয়া দরকার। তো উনি থাকতেন ওনার খালার বাসায়, ওনার বাড়ি তো মূলত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে, তো খালার বাসায় থেকেই উনি লেখাপড়া করতেন। তো ওনার যে রুমটা, এই রুমটা ছিল বড় একটা ঘরের পাশে, একটু মানে গ্যাপ রয়েছে সেই ঘরের। তো ওই দিন রাতে যখন উনি ঘুমোতে গিয়েছেন, তো ইলেকট্রিসিটি তো চলে গেছে, তো উনি শুয়ে শুয়ে ওই রাত্রে বন্ধুদের সাথে কাটানো যে মুহূর্তগুলো ওগুলো একটু চিন্তা ভাবনা করছিলেন। হঠাৎ করে ওনার ঘরের যে দরজা, ওই দরজায় কয়েকবার নক করার শব্দ হয়, টক 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 করে এরকম শব্দ হয়। তো প্রথম দিকে উনি মাথা ঘামান নাই, কারণ এত রাতে কেউ আসবে না। আর কুকুর বিড়াল তো এইভাবে নক করতে পারে না, হয়তোবা ওই দরজার সাথে মাঝে মাঝে তাদের শরীরটা ঘেঁষে মানে ঘষে, অনেক সময় তাদের চুলকানোর প্রয়োজন হয় পিঠে, তখন এরকম দেয়ালের সাথে বা দরজার সাথে মাঝে মাঝে এরকম পিঠ ঘষাঘষি করে, কিন্তু এরকম নক তো করে না। প্রথম দিকে উনি পাত্তা দেন নাই, দুই তিনবার নক হওয়ার পর এরপর ওনার খালার গলার শব্দ উনি শুনতে পান। ওনার স্পষ্ট মনে হয় ওনার খালা ওনাকে ডাকছেন। উনি চিন্তা করেন কি ব্যাপার, খালা তো এত রাত্রে কখনো ডাকে না, মনে হয় বড় ধরনের কোনো সমস্যা হয়েছে, না হলে তো এ সময় তো তার ডাকার কথা না। তো ব্যাপার কি সেটা দেখার জন্য উনি বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে তেমন কিছু আসলে দেখতে পান নাই, অন্ধকার ছিল আর হালকা চাঁদের আলো ছিল, একদম ঘুট ঘুটে অন্ধকার বিষয়টা এরকম না। আর ওই সময় বাইরে অন্ধকারের পাশাপাশি একটু ঠান্ডা বাতাসও ছিল, অক্টোবর মাসের শেষ দিকে রাতের বেলা একটু ঠান্ডা বাতাস সাধারণত আমাদের এই অঞ্চলে দেখা যায় আর কি। তো উনি চিন্তা করেছেন যাক একটু বাইরে বের হই। তো উনি বাইরে যেই না বের হয়েছেন, হঠাৎ করে উনি দেখতে পান যে ওনার বাসার সামনে একটা জলপাই গাছ ছিল, তো ওই জলপাই গাছের উপর কি যেন একটা অবয়ব দেখা যাচ্ছে। ওই জলপাই গাছের নিচ দিকে একটা ডাল ছিল, তো ওই অবয়বটা একটা হাত দিয়ে ঝুলে আছে, বানর অনেক সময় ঝুলে থাকে এক হাতে, ওরকম এক হাত দিয়ে ওই অবয়বটা ঝুলে আছে এবং বেশ দোলনার মতো দুলছে। তো হঠাৎ করে এই জিনিসটা দেখার পর উনি সাথে সাথে ওনার যেই খালা, ওনার খালার যেই ঘরটা এবং যেই ঘরের যে রুমটাতে খালা থাকতেন, ওই রুমের দরজার কাছে চলে গিয়ে দুইটা ডাক দেন, খালা ও খালা এরকম বলে দুইটা ডাক দিয়ে ওখানে নাকি উনি সেন্সলেস হয়ে পড়ে যান। এরপর ওনার কিছু মনে নেই, কারণ ওই জিনিসটা দেখে উনি ভয় পেয়েছিলেন খুব। আর অনেক সময় বড় বড় হনুমান বা বানর চলে আসতেই পারে, চট্টগ্রামে যেহেতু পাহাড়ি এলাকায় কিছু এরকম বানর দেখা যায়, কিন্তু রাতের বেলা হঠাৎ করে এরকমটা দেখে উনি ভয় পেয়েছিলেন। স্বাভাবিক বানর হলে একটা ব্যাপার ছিল, বানর সাধারণত রাতের বেলা এভাবে গাছে ঝোলে না, তারা ঘুমায়, কিন্তু ওই জিনিসটার চোখগুলো কিছুটা জলজল করছিল, খুব জলজল করছিল বিষয়টা এরকম না। মূলত এটা দেখেই উনি ভয় পেয়েছিলেন যে বানর তো এত রাতের বেলা এখানে আসার কথা না। তো উনি তো সেন্সলেস হয়ে গিয়েছেন। পরের দিন দুপুরবেলা ওনার সেন্স ফেরে, পরে ওনার খালা যখন ওনাকে জিজ্ঞেস করেছেন কি হয়েছে, উনি সব ঘটনা খুলে বলেন। তো স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা ঘটার পর আমরা মানুষকে কি বলে সান্ত্বনা দিই, যে কিছু না, মনের ভুল, এইটা সেইটা, কোনো পাখি হতে পারে, পেঁচা হতে পারে, এইটা সেইটা, মানে যেভাবে বলে একটা মানুষকে সান্ত্বনা দেওয়া যায় আর কি। তো উনিও ওইভাবেই তাকে সান্ত্বনা দিয়ে সাহস জুগিয়েছিলেন। তো এই ঘটনার প্রথম অংশটা শেষ হলো, এবার আসেন আমরা দ্বিতীয় অংশে চাই। এদিকে ওনার পঞ্চম পর্বের যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, এটা শেষ করে কিছুদিন ছুটি কাটাতে উনি বাড়ি যাচ্ছিলেন। তো ওনাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার। তো উনি সাধারণত এলাকার মানুষের সাথে খুব একটা চলাফেরা করেন নাই, একা একা চলতে ছোটবেলা থেকে পছন্দ করতেন। তো ওনার একটা ভাগিনা আছে, তার নাম হলো জাহিদ। তো বাড়িতে গেলে ওর সাথেই উনি ঘোরাফেরা করেন, দিনেও ঘোরাফেরা করেন, প্রয়োজনে সন্ধ্যার পরে ঘোরাফেরা করেন। তো সেই দিনে উনি ঘোরাফেরা শেষ করে বাজার থেকে জাহিদের সাথে চটপটি খেয়ে বাড়ির দিকে ফিরছিলেন। বাজার থেকে ওনাদের বাড়িতে যেতে সময় লাগে 40 মিনিটের মতো, এদিকে বাসায় যেতে যেতে রাত হয়ে যাচ্ছে, সময় তখন রাত 10:30 কি 11:15 এরকম একটা সময় হবে আনুমানিক। আর ওনাদের ওই গ্রামে কিন্তু রাত 10:30 মানে কিন্তু অনেক রাত এখনো, ওটা তো একটা গ্রাম সাইট। বর্তমান সময় রাত 10:30 আসলে শহর এলাকা বা মফস্বল এলাকায় ওরকম না হলেও ওই গ্রামটা তো অন্তত ওই ছোঁয়াটা লাগেনি, বিশেষ করে রাত 10:30 দিকে বেশ শুনশান নিরবতাই হয়ে যায় ওখানে। ওদিকে বাজার তো সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। তো উনি আর ওনার ভাগিনা দুজন মিলে বাসায় যাচ্ছিলেন, মাঝখানে একটা তিন রাস্তার মোড় পড়ে, ওখানে যাওয়ার সাথে সাথে কোনো এক অজানা কারণে ওনার ফোনটা বন্ধ হয়ে যায়। ওনার ফোনে কিন্তু চার্জ ছিল, কিন্তু ফোনটা কোনোভাবে চালু হচ্ছিল না। তো এটা টেকনিক্যাল সমস্যার কারণে হতেই পারে। পরে ওনার যে ভাগিনা জাহিদ, তার মোবাইলের ফ্ল্যাশলাইট চালু করে ওনারা বাসার দিকে আবার যাওয়া শুরু করেন। কিছুটা পথ যাওয়ার পরে একটা বিড়াল এমন ভয়ঙ্কর সুরে ডাকছিল যে এক মুহূর্তের জন্য জাহিদ আর উনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন। রাস্তার দুপাশে কিন্তু ধান ক্ষেত ছিল, আর এই জাহিদ সে কিন্তু বেশ ভীতু টাইপের একটা ছেলে, এত ভীতু যে এই বিড়ালের ডাক শুনেই ও মারাত্মক ভয় পাচ্ছে। তখন এই হাসান ভাই তাকে অভয় দিয়ে বললেন, আরে ভাগিনা চল, সমস্যা নাই, দুইটা বিড়াল হয়তো বা ঝগড়া করছে এই ধান ক্ষেতের ভিতরে। এরপর দুজন আবার হাঁটা শুরু করেন। কিছু তো সামনে গেলেই পরে একটি পারিবারিক কবরস্থান, তো সামনে যেতেই ওনার কান ঘেসে একটা গরম বাতাস ধাক্কা দিয়ে বেরিয়ে যায়, মানে ওনার কানের কাছে সে মনে হয় ধাক্কা দিল, তারপর কান ঘেসে চলে গেল। তো আশেপাশে কিন্তু আবহাওয়া ঠান্ডা, হঠাৎ করে এরকম বেশ গরম একটা বাতাস কান ঘেসে চলে গেল, উনি কিন্তু এটা টের পেয়েছিলেন। এটা কিন্তু তার সাথে থাকা ভাগিনা জাহিদ উপলব্ধি করতে পারে নাই। উনি কিছুটা আঁচ করতে পারেন যে অশুভ কোনো কিছু তাকে টাচ করেছে কিনা। যাই হোক, অনেক সময় কিন্তু আমাদের কান দিয়ে অনেক সময় গরম বাতাস বের হওয়ার মতো এরকম কিন্তু হয়, মাঝে মাঝে হয়। তো উনিও ওরকমটাই চিন্তা করেছেন, হয়তো এটা মনের ভুলও হতে পারে। এই বলে মনকে বুঝ দিয়ে আবার ভাগিনার সাথে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসেন। এখন পর্যন্ত কিন্তু সবকিছু ঠিকঠাক, ওই রকম কোনো সমস্যা হয়নি। তো বাসায় গিয়ে ভাত খেয়ে ওনার আব্বু আম্মু আর উনি তিনজন মিলে গল্প গুজব করছেন বিভিন্ন বিষয় নিয়ে, যেহেতু উনি একটাই ছেলে, মা বাবাও তো তার সাথে কথা বলার জন্য উদগ্রীব হয়ে আছে, লেখাপড়ার জন্য যেহেতু উনি বাড়িতে থাকেন না। তো গল্প গুজব করার অল্প কিছুক্ষণের মধ্যেই হঠাৎ ওনার প্রচন্ড মাথা ব্যথা, এমন মাথা ব্যথা যে ওনার এই বয়সে কখনো এরকম উনি বোধ করেন নাই। মনে হচ্ছে ওনার মাথার ভেতরের যে নিউরনগুলো রয়েছে, মাথার ভেতরে যে স্নায়ুগুলো রয়েছে, সবগুলো একটা একটা করে টাস টাস করে ছিঁড়ে যাচ্ছে, এমন বিষধর যন্ত্রণা শুরু হয়ে গেছে। উনি মেঝেতে পড়ে গড়াগড়ি দিয়ে চিৎকার শুরু করেন। ওনার মাথার মধ্যে এতটাই যন্ত্রণা হচ্ছিল যে উনি এটা সইতে না পেরে সেন্সলেস হয়ে যান। হঠাৎ করে ওনার মা বাবা এই অবস্থা দেখে কি করে মানে উঠবেন ওনারা বুঝতে পারছেন না। একটা সুস্থ ছেলে গল্প করছিল, হঠাৎ করে মাথা ব্যথা আর এরকম অবস্থা। তবে ওনারা যে ডাক্তারের কাছে নিয়ে যাবেন বা হসপিটালে নিয়ে যাবেন এইরকম কোনো সিদ্ধান্ত নেয়ার আগেই ওনার সেন্স ফেরত আসে। মোটামুটি অল্প কিছুক্ষণই উনি সেন্সলেস হয়েছিলেন, আর উনি যখন সেন্সে আসেন তখন দেখেন ওনার নানি মামা সবাই ওনার পাশে বসে আছেন, তারা তাদের বাড়িও পাশেই আর কি। তো ওনারা পাশে বসে দোয়া দরুদ পড়ছেন, ওনাকে ফু দিয়ে দিচ্ছিলেন। তো ওনার এই অবস্থা মানে হাসান ভাইয়ের অবস্থা দেখে হাসান ভাইয়ের আব্বু বলে যে উনি আজকে হাসান ভাইয়ের সাথে ঘুমাবেন, কারণ এই অবস্থায় তাকে রাত্রেবেলা একা ঘুমাতে দেওয়া ঠিক হবে না। তখন রাত প্রায় 12:30 মতো বেজে গেছে আর কি আনুমানিক। তো যেই কথা সেই কাজ, ওনার আব্বু মানে হাসান ভাইয়ের আব্বু উনি মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়েন আর খাটের উপরে হাসান ভাই, তো বাকিরা অন্য রুমে চলে যান, উনি আর ওনার আব্বু এক রুমে, বাকিরা অন্য রুমে। এখন পর্যন্ত কিন্তু সবকিছু ঠিকঠাক, প্যারানর্মাল কোনো বিষয়ের কিন্তু আলামত দেখা যাচ্ছে না। তো এখন ব্যাপার যেটা হয় সেটা হলো যে এর মধ্যে একটা ভয়ানক ঘটনা ঘটেছে। অদ্ভুত ব্যাপার হলো এর মধ্যে ঘটে গেছে সাতটা দিন চলে গেছে, মানে পুরো এক সপ্তাহ চলে গেছে। এই এক সপ্তাহ চলে যাওয়ার পর ওনার সেন্স ফেরত এসেছে। প্রিয় লিসেনার্স, আপনারা মনে করতে পারেন এক সপ্তাহ কেউ কি বিছানায় অজ্ঞান হয়ে শুয়ে থাকতে পারে? না, উনি অজ্ঞান হয়ে শুয়েছিলেন না, উনি হাঁটাচলা করেছেন, মানুষের সাথে কথা বলেছেন, ওনার বাড়ি থেকে চট্টগ্রামে গিয়েছেন, কিন্তু ওনার সেন্স ছিল না। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, সেটাই এখন বলব। মূলত এই সাত দিনে ওনার সাথে কি ঘটেছিল তা উনি ওনার পরিবার থেকে শুনতে পেয়েছেন, এবং শোনার পর উনি নিজেও আঁতকে ওঠেন, কারণ এই সাত দিনে ঘটেছে ভয়াবহ এক ঘটনা। তো ওনার আম্মু ওনাকে যেভাবে বলেন যে সবাই ঘুমিয়ে পড়ার পর রাত 3টা হবে এরকম একটা সময়, ওই যেই রাত্রে ওনার মাথা ব্যথা হয়েছিল, তিনটার দিকে সবাই পরে ঘুমিয়ে পড়েছিল, তো তিনটার দিকে এই হাসান ভাইয়ের আব্বু ওয়াশরুমে যাবেন। তো উনি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছেন, উনি দেখেন যে এই হাসান ভাই নাকি জানালার গ্রিল ধরে উল্টো হয়ে ঝুলে কি যেন বিড়বিড় করে বলছে, ভিন্ন এক ভাষা, কখনো বৃদ্ধ মানুষের ভয়েসে কথা বলছে, কখনো ইয়াং মানুষের ভয়েসে কথা বলছে, কখনো বাচ্চা মানুষের ভয়েসে কথা বলছে, কিন্তু কি যে বলছে এটা বোঝা যায় না, এই ভাষাটা খুব দুর্বুদ্ধ। তো এটা দেখার পর ওনার আব্বু স্তব্ধ হয়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, এতটাই ভয় পেয়েছেন যে উনি কাউকে ডাকও দিতে পারছিলেন না। পরবর্তীতে নাকি এই হাসান ভাই ঘর ঘুরিয়ে ওনার আব্বুর দিকে ফিরে ভয়ঙ্কর এক অট্টহাসি দেন, এবং এই অট্টহাসি যেন থামছিলই না। এই ভয়ানক হাসি দেখে ওনার আব্বু শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়েছেন। ওনার চিৎকারটা এত জোরে ছিল যে পাশের রুমে থাকা এই হাসান ভাইয়ের আম্মা তো ঘুম থেকে উঠে গেছেন, ওনার নানা নানি এবং মামা ওনারা যে অন্য ঘরে থাকতেন ওনারা উঠে চলে এসেছেন তাড়াহুড়া করে, কি হলো। তো ওনারা এসে আর একটা জিনিস দেখেন, ওনারা এসে দেখেন যে এই হাসান ভাই গ্রিল থেকে নেমে দরজা খুলে অন্ধকারের ভিতর কোথায় যেন চলে যাচ্ছেন। ওনার হাঁটার গতি ছিল অস্বাভাবিক, ওনার হাঁটার গতিটা ছিল খুবই অদ্ভুত। মানুষ দৌড়াতে পারে, আস্তে আস্তে হাঁটতে পারে, বা জোরে জোরে হাঁটতে পারে, এরকমটাই তো হয়, কিন্তু উনি এমন ভাবে হাঁটছিলেন যে ওনার হাঁটার সাথে কেউ পেরে উঠছিল না, দৌড়েও পেরে উঠছিল না। আর হাঁটার স্টাইলটাও ছিল খুবই অদ্ভুত রকমের, স্বাভাবিকভাবে মানুষ এভাবে হাঁটে না। তো অন্ধকারের ভিতরে তো এইভাবে উনি হাঁটছেন জোরে জোরে, এটা হাঁটা নাকি দৌড় এটাও বোঝা যায় না। এদিকে ওনার পিছনে পিছনে ওনার পরিবারের সবাই অন্ধকারের ভিতরে দৌড়াচ্ছে, এর ভিতরে কিন্তু উনি অন্ধকারের মধ্যে মিলিয়েও গেছেন, ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেলে আশেপাশের লোকজন চলে আসে, কি হয়েছে কি হয়েছে এই ব্যাপার যখন সবাই শোনে, তখন এলাকার অনেকেই এবং ওনার ভাগিনী জাহিদ এনারাও কিন্তু টর্চ লাইট নিয়ে, কেউ কেউ মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে ওনাকে খোঁজার জন্য সবাই আলাদা আলাদা করে বের হয়, মানে বিচ্ছিন্ন হয়ে যায় যাতে করে দ্রুত ওনাকে খুঁজে বের করা যায়। তো অনেক জায়গায় খোঁজা হয়, ধান ক্ষেত থেকে শুরু করে নিয়ে সব জায়গায় খোঁজা হয়, এমনকি বড় বড় গাছের মাথায় উনি উঠে গিয়েছেন কিনা এরকমও খোঁজা হয়েছিল। অনেক জায়গা খোঁজার পরও ওনাকে পাওয়া যাচ্ছিল না, তো সবাই বাড়িতে চলে আসেন। এদিকে ওনার আব্বু খুবই পেরেশানিতে ছিলেন আর কি, গলা শুকিয়ে যায়। উনি ওনার নানির কাছে, মানে হাসান ভাই নানির কাছে, মানে ওনার আব্বু ওনার শাশুড়ির কাছে এক গ্লাস পানি চান। তো ওনার এই হাসান ভাই নানি আবার পানি আনতে গিয়েছেন, পানি আনতে গিয়ে উনি দিয়েছেন এক চিৎকার, বলে সবাই এদিকে আয়। যখন সবাই ওই দিকটাতে গিয়েছে দেখে অবাক করা এক কাণ্ড, এই হাসান ভাই উনি ওনার রুমে বিছানার উপর খুব সুন্দর মতো শুয়ে আছেন। তো সবাই এসে ওনাকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করে, কিন্তু উনি কোনোভাবেই ঘুম থেকে উঠছেন না। ওই রাত্রেই এই হাসান ভাইয়ের মামা মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনেন, ওনাকে সব ঘটনা খুলে বলা হয়। উনি স্বাভাবিকভাবেই উনি যতটুকু ঝাড়ফুঁক জানতেন সেটা উনি করে দেন, এবং কিছু পানি পড়া দিয়ে যান, এবং কিছু দোয়া দরুদ শিখিয়ে দিয়ে যান ওনার পরিবারের সদস্যদেরকে, এবং ওনাকেও এগুলো পরবর্তীতে বলার জন্য, মানে এই দোয়া দরুদ যেন উনি পড়েন সেটাও বলে যান আর কি ইমাম সাহেব। কিন্তু ঘটনা তো এখানে শেষ না। পরের দিন সকালবেলা এই হাসান ভাই ঘুম থেকে উঠেছেন, উঠেই নাকি উনি একা একা হাঁটছেন, উনি বাসার কাউকে চেনেন না, ওনার মা বাবা নানি মামা ভাগিনা কাউকে চেনেন না, এমনকি উনি ওনার নিজের নামও বলতে পারেন না, ওনার নাম কি, উনি কে, ওনার বাড়ি কোথায়, কিচ্ছু না। মনে হচ্ছে একটা মানুষের স্মৃতি চলে গেলে যেরকম হয়, বা একটা ছোট্ট শিশু বাচ্চা যে মা বাবাকেও এখনো চেনে নাই, তাকে যদি কোনো প্রশ্ন করা হয় সে কি উত্তর দিতে পারবে, না পারবে না। তো ওনার অবস্থা হয়েছে ঠিক ওরকম। এখন একমাত্র ছেলের এই অবস্থা দেখে ওনার পরিবারের সদস্যরা কান্নাকাটি করে একদম অবস্থা খারাপ করে ফেলেছে, এটাই হওয়ার কথা, কোন মা বাবা এটা সইতে পারে। তো ওই অবস্থায় ওনার এক চাচাতো ভাই ওনার আব্বুকে বলেন যে একটা পরিচিত হুজুর আছেন ঢাকাতে, তো ওই হুজুর মোটামুটি ভালো মানের একজন হুজুর, তো ওনার সাথে যোগাযোগ করার জন্য। তো ওনার আব্বু, মানে হাসান ভাইয়ের আব্বু এবং হাসান ভাইয়ের মামা ওই দিনই চলে যায় ঢাকাতে ওনাকে কিন্তু সাথে নিয়ে গেছেন, কিন্তু ওনার কিন্তু কোনো কিছু খেয়াল নাই যে ঢাকায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন, উনি কিচ্ছু বলতে পারেন না। তো ঢাকায় যাওয়ার পর ওই হুজুরের যে ঠিকানাটা দেওয়া হয়েছিল ওইখানে যাওয়ার পর জানতে পান যে হুজুর ছুটিতে বাড়িতে গেছেন। এখন কি করা? তখন এই হাসান ভাইয়ের মামা বলেন যে হুজুরের বাড়ির ঠিকানা নিয়ে ওনার বাড়িতে যেতে হবে। তখন হাসান ভাইয়ের আব্বাও এই বিষয়ে সম্মতি দেন। তখন ওই হুজুর যেখানে থাকতেন ওখান থেকে হুজুরের বাড়ির ঠিকানা নিয়ে ওনার বাড়িতে চলে আসেন। মোট চারজন, কিন্তু হাসান ভাইয়ের মামা, হাসান ভাই চাচাতো ভাই, হাসান ভাইয়ের বাবা আর হচ্ছে এই হাসান ভাই, এই চারজন। আর ওনার চাচাতো ভাইয়ের নাম হচ্ছে নাহিদ। এই হুজুরের বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলার এই সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি নামক যে জায়গাটা রয়েছে, আপনারা অনেকে এই ভাটিয়ারির নাম শুনে থাকবেন, বাংলাদেশ মিলিটারি একাডেমি কিন্তু ভাটিয়ারিতে, আর্মি অফিসারদের যে ট্রেনিংটা হয় আর কি, তো এই ভাটিয়ারিতে। তো ওনার বাড়িতে যাওয়ার পর, বাড়িতে ওই এলাকায় যাওয়ার পর অনেক কষ্টে তার বাড়িটা খুঁজে পাওয়া যায়। তো ওনারা চারজন এই ওনার বাড়িতে যেতে আবার ঢাকা থেকে গিয়েছেন, বেশ সময় লেগে গিয়েছিল কিন্তু। আর হুজুরের বাসা খুঁজে পেতে পেতে মাগরিবের আজান দিয়ে দেয়। তো ওনার বাসায় যাওয়ার পরে জানতে পারেন যে উনি বাসায় নাই, মাগরিবের নামাজ পড়তে গেছেন, ওনার জন্য ওনার অপেক্ষা করছিলেন। এদিকে মাগরিবের নামাজের পর উনি কিছু মানুষের সাথে গল্প গুজব করছেন, উনি তো জানতেন না যে বাসায় মেহমান এসেছেন। তো বাসায় আসতে ওনার 7টা বাজে। উনি বাসায় এসে এই লোকদেরকে দেখে অবাক হন এবং জিজ্ঞেস করেন, কি ব্যাপার, আপনারা কারা, আমার বাসা চিনলেন কিভাবে, আপনাদেরকে তো এই এলাকার বলে মনে হচ্ছে না। পরে এই যে নাহিদ, এই হাসান ভাই চাচাতো ভাই, এই নাহিদ ভাইয়া বিস্তারিত পরিচয় দেন, নাহিদ ভাইয়ের পরিচয় দেন এবং কিভাবে ওই হুজুরের সন্ধান পেলেন, কার মাধ্যম দিয়ে পেলেন, এইভাবে যখন পরিচয় দেন তখন ওই হুজুর চিনতে পারেন যে কার রেফারেন্স দেয়া হচ্ছিল। তখন সবাই এই যে হাসান ভাইকে দেখিয়ে বলেন যে এই সমস্যাগুলো হচ্ছে, বিশেষ করে হাসান ভাইয়ের আব্বা সবকিছু খুলে বলেন হুজুরের কাছে। সবকিছু শোনার পর হুজুর একটু চিন্তিত হয়ে বলেন যে আজকে রাতটা আমাকে একটু সময় দেন, আমি আগামীকাল সকালবেলা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, আমাকে বেশ কিছু তথ্য নিতে হবে। আর আমাদের বাসায় আপনি থাকেন, কোনো সমস্যা নেই, আপনার থাকার ব্যবস্থা করছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, আমি রাতে বিষয়টা নিয়ে একটু তদবির করি। তো এই যে এত কিছু হয়ে যাচ্ছে, এত কথা হচ্ছে, হাসান ভাই কিন্তু কোনো কিছু মনে করতে পারছেন না। তারপর সকালবেলা উনি এক ভয়ানক ঘটনা বললেন। উনি বলেন যে এই হাসান ভাইকে ভয়ঙ্কর এক কালো জাদু করা হয়েছে, যদি ঠিক সময়ের মধ্যে এই জাদু কাটানো না যায় তাহলে হাসান ভাইকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না। আর এই জাদুটা এমন একটা জাদু, হাসান ভাই মারা গেলে হাসান ভাইয়ের মা বাবা ওনারাও হাসান ভাইয়ের শোকে উন্মাদ হয়ে যাবেন, এবং শুধু উন্মাদ হয়েই ক্ষান্ত হবেন না, ওনারাও মারা যাবেন। এমন একটা কালো জাদু তার উপর করা হয়েছে। তো হুজুর বলে যে এটা এমন এক কালো জাদু, এই কালো জাদু কাটানোর যে পদ্ধতি এটা আমার জানা নাই। আমি জিনদের কাছ থেকে যতটুকু তথ্য নিয়েছি তারা বলেছেন যে এই বিদ্যাটা তারাও জানেন না, এমনকি আমিও জানি না। এখন যেহেতু এই বিষয়টা আমার জানা নাই, সুতরাং এটা কাটানো তো আমার পক্ষে সম্ভব না। কোন নির্দিষ্ট প্রক্রিয়ায় রুকিয়া করলে এটা কেটে যাবে এটা আমি তো জানি না, সুতরাং আপনারা আরো ভালো কোনো হুজুর দেখেন, আমার দ্বারা এটা সম্ভব হবে না। তো এই কথাটা শোনার পর এই হাসান ভাইয়ের আব্বা, উনি তো পাগলের মতো হয়ে যান, ছেলেকে বাঁচানোর জন্য হুজুরের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দেন যে হুজুর এত দূরে আসছি, এখন আপনি যে কথা বললেন, আমাদের হাতে তো সময় নাই, কবে হুজুর খুঁজবো, কে এটা সমাধান করবে, ততদিনে তো আমার ছেলের ভয়ানক কিছু একটা হয়ে যাবে, যেভাবে হোক হুজুর আপনি কোনো কিছু একটা করার ব্যবস্থা করেন। তো এই রকম একটা বয়স্ক মানুষের হাতে পায়ে ধরে কান্নাকাটি করার মতো অবস্থা দেখে হুজুরের মন গলে যায়। হুজুর খুব চিন্তিত ছিলেন, কারণ একটা এলএম যদি তার জানা না থাকে উনি কিভাবে কাজটি করবেন। উনি চিন্তিত হওয়ার পর একটা পর্যায়ে বলেন যে আচ্ছা ঠিক আছে, আপনারা শান্ত হন, আপনারা আপনাদের বাড়িতে ফেরত যান, আমি ইনশাল্লাহ কয়েকদিন পর আপনাদের বাড়িতে যাব, কিন্তু আমি জানি না যে আমি কতটুকু কি করতে পারবো, আল্লাহ এই এতটুকু সময় এই বিষয়ের এলেম অর্জন করার তৌফিক আমাকে দেবেন কিনা, তবে আপনারা যান, আপনাদের ফোন নাম্বার দিয়ে যান, আমি আপনাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করব। তো ওনার কথায় আশ্বস্ত হয়ে আবার এই হাসান ভাই সহ ওনার মা, ওনার বাবা, তারপর ওনার চাচাতো ভাই, ওনার ভাগিনা, ওনারা সবাই আবার বাড়িতে ফেরত আসেন। ওনার মা ছিলেন না সাথে। তো এদিকে একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, হুজুরের কোনো খোঁজ খবর নাই। চার দিনও চলে যায়, এদিকে কিন্তু দিন দিন হাসান ভাইয়ের অবস্থা খারাপ মানে হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর সমস্ত আচরণ করছেন, যদিও বা বাসায় প্যারানর্মাল কোনো কিছুর উপস্থিতি দেখা যাচ্ছে না। পঞ্চম দিনের মাথায় হঠাৎ ওই হুজুর উনি এসে হাজির হন। তো এর মধ্যে কিন্তু ফোনে ওনার সাথে যোগাযোগ করা যায় নাই, উনিও ফোন করেন নাই। পঞ্চম দিনের মাথায় উনি একাই চলে আসেন। আসার পর উনি সবাইকে বলেন যে আপনাদের সবার সাথে এই বিষয়টি নিয়ে কথা আছে, আপনাদের সবাইকে বিষয়টা জানতে হবে, আমি যে এই বিষয়ে অবগত হয়েছি। তখন বাড়ির সবাই, তারপরে হাসান ভাইয়ের নানি, হাসান ভাইয়ের আব্বা আম্মা, মামা, সবাই এক জায়গা হন। তখন এই হুজুর যে বিষয়টা বলেন, এ কথা শোনার পর সবাই তো স্তব্ধ হয়ে যান যে হুজুর বলে কি, এও কি সম্ভব। হুজুর বর্ণনা করেন যে ওনাদের বাসায় আসার জন্য যে কয়েকদিন সময় লেগেছে, এর পেছনে একটা কারণ, কারণ তো অবশ্যই আছে, সেটা হচ্ছে এই হাসান ভাইয়ের সম্পর্কে এবং ওনাকে কি ধরনের কালো জাদু করা হয়েছে এই বিষয়ে উনি ভালোভাবে জ্ঞান অর্জন করে এসেছেন, আর এর জন্য ওনার ওস্তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়েছে। কারণ এটা কোন পদ্ধতিতে করা হবে এই বিষয়টা না জেনে উনি কিভাবে সমাধান করবেন, আর এই কাজটা উনি করবেন কি করবেন না, ওনার যিনি ওস্তাদ তার কাছ থেকে তো অনুমতির ব্যাপার আছে। এই জন্য উনি এই বিষয়টা ওনার ওস্তাদের কাছে গিয়ে যখন বলেছেন, ওনার ওস্তাদ এই বিষয়ে তার সাথে থাকা যেই পরহেজগার জিনেরা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেন এবং ওই জিনেরা আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এই তথ্য সংগ্রহ করার পর ওই জিনেরা পরামর্শ দিয়েছে, জিনদের সাথে ওই হুজুর পরামর্শ করে তখন আবার এই হুজুরকে বলেছে যে বাবা তুমি এইভাবে এইভাবে কাজটা করবা, তাহলেই এই সমস্যার সমাধান আল্লাহ তাআলা তো ইনশাআল্লাহ হয়ে যাবে এবং এই কালো জাদুটা কেটে যাবে। মূলত এই সমস্ত বিষয়গুলো করতে করতেই হুজুরের সময় লেগে গেছে। উনি মূলত দীর্ঘদিন মাদ্রাসায় শিক্ষকতা করার পর ওখানে অল্প কয়েকদিন ছুটি পেয়েছিলেন, এই ছুটিতেই পরিবারকে সময় দেওয়ার জন্য গিয়েছিলেন বাড়িতে। কিন্তু এর ভিতরে এই হাসান ভাইয়ের সমস্যা আসার কারণে উনিও একরকম খুব দৌড়াদৌড়ির উপরে ছিলেন, মূলত এই কারণে ওনার দেরি হয়েছে এই বিষয়টা যখন বলেন। এবং উনি বলেন যে ওনার বিশেষ করে হাসান ভাইয়ের যে ফ্যামিলির বা আত্মীয় স্বজনদের মধ্যে এক আত্মীয় সম্পত্তির লোভে হাসান ভাইয়ের উপরে ভয়ানক এক ব্ল্যাক ম্যাজিক করেছে। হুজুর বলেন যে এই হাসান ভাইকে একটি মেয়ে প্রেমের প্রস্তাব দিত এবং ওই মেয়েটি ওনাদের দুঃসম্পর্কের আত্মীয় ছিল, কিন্তু এই হাসান ভাই বারবার মানা করে দিত। কারণ হচ্ছে হাসান ভাই উনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, উনি কখনোই চাইতেন না আত্মীয় স্বজনদের মধ্যে কোন সম্পর্কে জড়াতে। আর যেহেতু ওই মেয়েটা আত্মীয় স্বজনদের মধ্যেই ছিল, এই কারণেই সবসময় ওই মেয়েটিকে এই বিষয়ে সে না করত, এরকম বারবার বিরক্ত করত ওই মেয়েটা। একটা পর্যায়ে হাসান ভাই খুব বিরক্ত হয়ে ওই মেয়েটিকে ধমক টমক দেয় এবং এক পর্যায়ে বলে যে তুমি যদি বারবার এভাবে আমাকে বিরক্ত করতে থাকো আমি কিন্তু পরিবারের অন্য সদস্যদেরকে জানাবো এবং তোমাকে নিয়ে কিন্তু বিচার সালিশ বসাবো। তো এরকম ভাবে হুমকি দেন, এভাবে রাগারায়ও করেন ওই মেয়েটার সাথে। এই মেয়েটা কিন্তু সে যে ইচ্ছা করে এই হাসান ভাইয়ের কাছে এসেছে বিষয়টা এরকম না, ওই মেয়েটার যে মা বাবা, এই মা বাবা এই হাসান ভাইয়ের পেছনে এই মেয়েটাকে লেলিয়ে দিয়েছিল সম্পত্তির লোভে, যদি হাসান ভাইয়ের সাথে একে বিয়ে দিতে পারে তাহলে বিশাল সম্পত্তির মালিক কিন্তু ওনার মেয়েও হবে বা এরকম ভাবে ওই পরিবারের দিকে ওই সম্পত্তির ভাগগুলো চলে যাবে, তারা ওইগুলো ওই সম্পত্তির উপর খবরদারি করতে পারবে। তো যেহেতু হাসান ভাই কোনোভাবে রাজি হচ্ছে না, তখন ভয়ানক এক সিদ্ধান্ত তারা নিয়ে বসেন, সেটা হচ্ছে যে এই হাসানকেই রাখবে না, হাসানের মা বাবাও থাকবে না, তাহলে তার কেউ নাই, হাসান ভাইয়ের কোনো বন্টন নেই, তাহলে এই সম্পত্তি ওনারা দখল করবে। এই চিন্তা থেকে ওনারা এক তান্ত্রিককে ধরেন। তো তান্ত্রিক শুরুর দিকে রাজি হচ্ছিলেন না এই কাজটি করতে, কিন্তু পরবর্তীতে মোটা অঙ্কের টাকার লোভ যখন দেখানো হয় তখন তান্ত্রিক রাজি হয়। এই ব্ল্যাক ম্যাজিকটা করার জন্য 7টা ছাগল, 7টা কবুতর, 7টা মুরগি আর 7 জোড়া দেশি কবুতর, তারপরে 7টা কবুতর ছাড়াও আবার 7 জোড়া দেশি কবুতরের বাচ্চা, এই জোড়াটা হবে হলো বাচ্চা কবুতর, এগুলো বলি দিয়ে এই জাদুটা করা হচ্ছে। এই জাদুর প্রভাবে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। প্রথমে হাসান ভাই ধ্বংস হয়ে যাবে, এরপরে ওই পরিবারের অন্য সদস্যরা। এই কবিরাজ একটা নির্দিষ্ট সময়ে যজ্ঞ করে, মানে রিচুয়াল করে, এবং এই রিচুয়ালটা করতে হবে 7-7 বার। যদি 7 বার পুরোপুরি সে যজ্ঞটা করতে পারে, প্রতিবার প্রতি যজ্ঞে 1টা ছাগল, 1টা কবুতর, তারপরে 1টা মুরগি এবং 1 জোড়া দেশি কবুতর, এইগুলো বলি দেয়। এখন এই কবিরাজ ইতোমধ্যে 6-6 বার যজ্ঞ সম্পূর্ণ করে ফেলেছে, 7 নাম্বার যজ্ঞ সে এখন করবে। আর এই 7 নাম্বার যজ্ঞ যদি সে করে শেষ করতে পারে, তখন পৃথিবীর কোন হুজুর কবিরাজ এই জাদুর বিরুদ্ধে কোনো কিছুই করতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। কারণ এই জাদু কাটানোর ক্ষমতা আর কারো থাকবে না। ওই কবিরাজের তো 6 বার যজ্ঞ করা শেষ, আর এটি সে করে প্রতি শনিবার মধ্যরাতের একটা নির্দিষ্ট সময়ে। তো এই কথাগুলো হুজুর বলেন। এদিকে এই কথা শোনার পর হাসান ভাইয়ের মা এবং নানি ওনারা তো চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন, যে সর্বনাশ, কি হলো আমার ছেলের, একমাত্র ছেলের সাথে এইভাবে ঘটবে, এটা কিন্তু কেউ মেনে নিতে পারে না। তখন ওইখানে যিনি একটু মনটা শক্ত রেখেছিলেন সেটা হলো হাসান ভাইয়ের আব্বা। উনি আবার একটু নিজেকে শক্ত রেখে হুজুরকে প্রশ্ন করলেন যে এই জঘন্য কাজটি কে করেছেন। তখন হুজুর বললেন যে কে করেছে এটা আপনার ছেলেই সুস্থ হলে বলতে পারবে, আইডিয়া করে নেবেন, আমি এই বিষয়ে কিছু বলবো না। তখন হুজুর বললেন যে আজকে কিন্তু বৃহস্পতিবার, কালকে শুক্রবার, তারপর দিন শনিবার, আমাদের হাতে সময় খুব কম, এই শনিবারের মধ্যে এই যজ্ঞটাকে আটকাতে হবে এবং যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে এটাও কাটাতে হবে। কোনো কারণে যদি আমাদের কাজ হতে হতে যজ্ঞটা ওই কবিরাজ করে ফেলে তাহলে কিন্তু ঘোর বিপদ। তখন ওই হুজুর ওই জাদু বন্ধ করতে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো লাগবে সেগুলো হুজুর বলেন যে দ্রুত আমাকে এগুলো ব্যবস্থা করে দেন, শনিবারের রাত্রেবেলা আমরা কাজ করব। তো হুজুর রাত্রে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেন, এবং বিশ্রাম নেওয়ার পর এই হাসান ভাইয়ের উপর ছোটখাটো একটা রুকিয়া করেন। হাসান ভাইয়ের উপর যে পিশাচটা আসর করেছিল, যার প্রভাবে ওনার স্মৃতি নাশ হয়ে গেছে, ওই পিশাচটাকে রুকিয়ার মাধ্যমে তার শরীরে অনেক কষ্ট হাজির করিয়েছিলেন। ওই পিশাচটা যখন ওনার শরীরের মধ্যে ঢুকে পড়েন তখন নাকি বাইরে প্রচন্ড বাতাস হচ্ছিল, এবং এত বাতাস হচ্ছিল যে ওনাদের বাড়ির সামনে একটা মোটামুটি মাঝারি সাইজের একটা আম গাছ ছিল, বাতাসের ধাক্কায় ওই আম গাছটি একদম মাটি থেকে উপড়ে শিকড় সহ উপড়ে পড়ে যায়। তো ওই হুজুর কোনোভাবেই ওই জিনের সাথে কথাবার্তা বলে পেরে উঠছিলেন না, বিভিন্নভাবে রুকিয়া করেও ওই জিনটাকে কোনোভাবে যখন বশ করতে পারছিলেন না, তখন হুজুর বুঝতে পারলেন যে এইভাবে হবে না, ওই জিনটাকে হত্যাও করা যাবে না, ওকে বোতলও বন্দি করা যাবে না, ওকে বশও করা যাবে না, ওর সাথে একটা চুক্তিতে আসতে হবে। তখন ওই জিনের সাথে একটা চুক্তি করেন হুজুর। চুক্তিটা কি এটা হাসান ভাই ভাবে বলতে পারেন নাই। তো জিন রাজি হয় যে ঠিক আছে আমি এটা ছেড়ে চলে যাব, কিন্তু একটা কথা আছে, কথা হলো যে যদি যজ্ঞটা সে সম্পূর্ণ করতে পারে তাহলে আমার, আমি না করলেও আর একটা পিশাচ কিন্তু সে এসে এই হাসানের ক্ষতি করবে, সুতরাং আমার সাথে চুক্তি করে এতটুকু উপকার হবে আমি করব না, আমাকে চুক্তি মাফিক আমার চুক্তির যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো দিতে হবে, কিন্তু অন্য কেউ আসলে তখন কি হবে, তখন তো তাকে মানানো যাবে না। এখন সমাধান কি, এই জায়গাতেই সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হলো ওই সমাধানটা ওই পিশাচ জিনটি বলে দেয়। সমাধান এইটা, এটা করলে এই সমস্ত কিছু শেষ হয়ে যাবে। ওই জিনটা বলে দেয় যে একটি সুইসাইড করা মেয়ের কবরের ভেতরে এই ছয় ছয় শনিবারে যে যজ্ঞ করা হয়েছিল এই যজ্ঞের সমস্ত উপকরণগুলো ওর মধ্যে রাখা আছে, ওই জিনিসগুলো তুলে ফেলে নির্দিষ্ট পদ্ধতিতে ধ্বংস করে ফেলতে হবে। তাহলে ওই সাতবারের বার যে যজ্ঞটা হবে এই যজ্ঞটা কোনো কাজে আসবে না। তবে যদি করেও ফেলে সাতবারের যজ্ঞ, তারপরেও কিন্তু কোনো পিশাচ এসে ওনার উপর ভর করবে, সুতরাং সাতবারের যজ্ঞটাও করতে দেয়া যাবে না যে কোনোভাবেই হোক। আর যদি সাতবারের যজ্ঞ করার ঠিক আগ মুহূর্তেও ওই ছয় ছয়বারের যজ্ঞের মাধ্যমে যেই ব্ল্যাক ম্যাজিকের উপাদানগুলো টাকা হয়েছিল কবরে ওগুলো ধ্বংস করে ফেলা হয়, তাহলে সাতবারের যজ্ঞটা কাজে নাও লাগতে পারে। তখন এই কথাগুলো যখন শোনেন ওই পরিবারের সদস্যরা এবং হুজুরও ওখানে ছিলেন, তখন হুজুর এটাও বলেন যে আচ্ছা কোন কবরস্থানে, সেই কবরস্থানের নামটাও পর্যন্ত ওই পিশাচ বলে দেয় যে ওই কবরস্থানে। ওই কবরস্থানটা কিন্তু বাড়ির কাছেই ছিল, চিনতেন ওই কবরস্থানটা। এদিকে একটা মেয়ের সুইসাইড করা কবর, এদিকে হাসান ভাইয়ের বাবা বা ওনার যে মামা ছিলেন ওনারা কিন্তু চিনতে পেরেছেন যে অল্প কিছুদিন আগে একটা মেয়ে সুইসাইড করেছিল, বুঝতে পারেন যে কোন কবরটা, বুঝতে ওনাদের অসুবিধা হয় নাই। তখন হুজুর পরবর্তীতে ওই পিশাচটাকে চলে যেতে বলেন, পিশাচ চলে যায়। তারপরে হুজুর বিস্তারিতভাবে ওই হাসান ভাইয়ের মামা এবং বাবাকে বলেন যে আজকে যতটুকু করার দরকার আমরা করলাম, শনিবার কিন্তু আমাদের খুব ভয়ঙ্কর কিছু কাজ আছে, মনটাকে শক্ত রেখে মনের সাহস সঞ্চয় করে আল্লাহর নাম নিয়ে এই কাজটি আপনাদেরকে করতে হবে। তো হুজুর বলেন যে একা যেতে হবে বিষয়টা এরকম না, আপনারা কয়েকজন মিলেও যেতে পারেন, তবে কাজটা করতে হবে। হুজুর এটা বলে দেন যে শনিবার রাতের বেলা আপনারা যখন কবরের কাছে যাবেন, কবরটা খুঁড়বেন, কিন্তু খোঁড়ার পর আমি যখন আপনাকে ফোন করে বলবো তখন আপনি কবরের মধ্যে নামবেন, এর আগে আপনি নামবেন না। এর আগে নামার পরও যদি আপনি জিনিসগুলো উঠানো তাহলে কিন্তু কাজ হবে না। এগুলো তো হুজুর বলে দিলেন। আর শনিবারের দিন রাতের বেলা ওই কবরস্থানের ওই কবরে যাওয়ার জন্য হাসান ভাইয়ের বাবা এবং মামা রেডি হয়ে গেছেন, একটা পর্যায়ে ওনারা রওনাও দেন। ওদিকে ওইখানে যাওয়ার পর ওই কবরের কাছে যখন এসেছেন তখন নাকি হঠাৎ করে অনেকগুলো বাদুর এই হাসান ভাইয়ের বাবা এবং ওনার মামার মাথার উপর দিয়ে বৃত্তাকারে উঠছিল, আর বাদুর এক ধরনের ডাক দেয় ওই রকম শব্দ করছিল, তাদের মতো করে ডাকাডাকি করছিল, মানে ওরা ওই কবরটা খুঁড়তে দেবে না। তবে আল্লাহর নাম নিয়ে কোরআন থেকে তেলাওয়াত করছিলেন ওনারা বীরবীড় করে, আল্লাহর রহমতে কবরটা খোঁড়া শেষ করেন। তো কবর খোঁড়া শেষ, নির্দিষ্ট সময় যখন কল আসে যে এখন নামেন, দ্রুত করেন, তখন ওনার আব্বু কবরের নিচে নামতে গিয়ে আসলে হয়েছে কি, কবরের ভেতর থেকে খুব বিশ্রী একটা পচা গন্ধ চলে আসে, এতক্ষণ কিন্তু আসছিল না, হঠাৎ করে এমন পচা গন্ধ আসছে। ওইটা সহ্য করতে না পেরে ওনার আব্বু কি করেছেন, ওই কবরের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এদিকে ওনার মামা এখানে দাঁড়ানো, এমন একটা কাজ করতে হবে এর মধ্যে একটা সুস্থ স্বাভাবিক মানুষ, একটা ভারী মানুষ অজ্ঞান হয়ে কবরের মধ্যে পড়ে গেছে। তো ওনার মামা আবার দ্রুত ওই কবর থেকে এই হাসান ভাইয়ের বাবাকে উঠান, উঠার পর উনিও নিজেও উঠেছেন, ওনাকে একটা ভালো জায়গায় রেখে তখন হাসান ভাইয়ের মামা কবরে নেমেছেন। নামার পর ওনারা তো লাইট নিয়ে এসেছিলেন, টর্চ লাইট জ্বালানোর পর দেখেন যে কবরের ভেতরে যে লাশটা রয়েছে ওই লাশটা তো অবস্থা খুব খারাপ, মানে স্বাভাবিকভাবেই পচে গেছে, অনেকটাই পচে গেছে, মাসখানেকের মানে লাশ আর কি ওইটা। আর ওই কবরের ওই লাশের মাথার কাছে এই যে সাত সাত শনিবারে যেই সাতটা মানে ছয়টা ছয়টা ছাগলের মাথা, তারপরে এই যে মুরগি, এই অন্যান্য যে জিনিসগুলো, এই জিনিসগুলো পাশে রাখা আছে, ওইগুলোর পচা গন্ধে ওই কবরের ভেতরের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। এমনি তো মানুষের পচা গন্ধ আছে, তারপরে এই অবস্থা। তো উনি এই জিনিসগুলো ওইখান থেকে তোলেন, তারপর উনি ওখান থেকে ওঠেন, হুজুর আবার একটা পানি পড়া দিয়েছিলেন, ওই পানি পড়াটা আবার কোনো সমস্যা হলে নিজেদেরকে ছিটিয়ে দিতে বলেছেন এবং কবরের ওখানে ছিটিয়ে দিতে বলেছেন। তো ওনার মামা এই কাজটা করেন। করার পর এই পানি ছিটানোর পরেই মোটামুটি কয়েক মিনিট পরে এই হাসান ভাইয়ের বাবার জ্ঞান ফেরত আসে। তখন এই সব জিনিসগুলো ওনারা এক জায়গায় গুছিয়ে একটা পুটলির মধ্যে রাখেন। ওনারা যখন ফিরছিলেন তখন অনেকগুলো কাক নাকি এই হাসান ভাইয়ের আব্বু এবং ওনার মামার উপর আক্রমণ করে, ওনাদেরকে আক্রমণ করে জিনিসগুলো নিয়ে যেতে চাচ্ছিল। কাকের আক্রমণে ওনারা আহত হয়েছিলেন, কিন্তু তারপরও ওনারা দ্রুত কবর থেকে বা কবরস্থান থেকে ওখান থেকে বের হয়ে যান। এবং ওনাদের বাড়িতে আসার আগ পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা, ছোটখাটো সমস্যা, খুব বড় ধরনের সমস্যা হয়নি, ছোটখাটো সমস্যাগুলো হচ্ছিল। আর ওনারা যখন কবরস্থান থেকে ওই জিনিসগুলো নিয়ে ফিরছিলেন, হঠাৎ করে এই হাসান ভাইয়ের উপরে ভয়ানক এক পিশাচ ভর করে। একবার নাকি মেয়েদের গলায়, একবার বাচ্চাদের গলায়, একবার বয়স্ক মানুষের গলায় কি দিয়ে কি যেন বলছেন আর কি, বিড়বিড় করে, কোনো কথাই বোঝা যায় না। দ্রুত ওনারা বাড়িতে ফেরত আসেন। বাড়িতে ফেরত আসার পর হুজুরের কাছে ওই জিনিসগুলো দেন। হুজুর এগুলো দোয়া দরুদ পড়ে মাঠ একদম আগুনে ছাই করে ফেলেন পুড়িয়ে। কি ভাবছেন প্রিয় লিসেনার্স, ঘটনা কি এখানেই শেষ? না, আরেকটু আছে। তো ওনার উপর তো রুকিয়া করেন হুজুর খুব ভালো করেই। তো হুজুর রুকিয়া শেষে বলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বিপদ কেটে গেছে। সাত নাম্বার যজ্ঞ হওয়ার আগেই আমরা এই জাদুর উপকরণগুলো নষ্ট করতে সক্ষম হয়েছি, কিন্তু যেহেতু সাত নাম্বার যজ্ঞটা সে করেছে এবং কোন কবিরাজ করেছে, কোথায় বসে করছে, এটা তো বুঝতে পারছি না, ওটা তো তাকে থামাতেও আমরা পারি নাই। সুতরাং একটা বিপদ তার উপর আসবে, কিন্তু সেটা কি বিপদ এটা আমি বলতে পারবো না। আপনার ছেলেকে খুব সাবধানে থাকতে হবে, একা একা কোথাও যাওয়া যাবে না, রাতের বেলা বাইরে বের হওয়া যাবে না, এইভাবে সাবধানে তাকে জীবনযাপন করতে হবে। আল্লাহ চাহেন তো এই বিপদটাও কেটে যেতে পারে, তবে এই বিপদটা আসার একটা সমূহ সম্ভাবনা আছে। এবং যে সমস্ত জাদু তার উপর করা হয়েছে মোটামুটি এরকমটাই আমার ধারণা যে এরকম হবে। তো হুজুর এই সাবধানবাণী শুনিয়ে যান। তবে হুজুর এটাও বলেন ওই যে কবিরাজ যিনি এই সাত নাম্বার যজ্ঞটা করেছেন বা এর উপর কালো জাদু করেছে, ওই কবিরাজের আর কোনো জাদু কাজে লাগবে না। ওর সাত নাম্বার যজ্ঞ পর্যন্ত শেষ হয়ে গেছে, ও এরপরে কোনো জাদু করলেও সেই জাদু কোনো কাজে লাগবে না, ওর কবিরাজি ক্ষমতা শেষ হয়ে গেছে। মূলত জিনেরাই ক্ষিপ্ত হয়ে ওর কবিরাজি ক্ষমতা শেষ করে দিয়েছেন, ও আর দশটা স্বাভাবিক মানুষের মতোই অন্য কিছু করে খেতে হবে, ও কোনো কবিরাজি করতে পারবে না। তো যাই হোক, ওই রাত্রে হাসান ভাই বেশ লম্বা একটা ঘুম দিয়েছেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওরা সবকিছুই মনে পড়ে, কিন্তু উনি এই যে যতটুকু সময় ওনার সেন্স ছিল না, এই সময়ের মধ্যে যা হয়েছে ওনারা কিছু মনে পড়ে না। মানে এই যে ঘুম থেকে ওঠার আগে যা হয়েছে এই কয়েকদিনের মধ্যে উনি কিচ্ছু বলতে পারে না, কি হয়েছে না হয়েছে, ওনার স্মৃতি ওই নির্দিষ্ট যে কয়েকদিন আছে এই স্মৃতি ওনার এখনো মাথায় নাই, স্টিল নাও মাথায় নাই, কিন্তু উনি কিন্তু দিব্যি ঘুমিয়েছেন, উঠেছেন, হাঁটাচলা করেছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন ওনার পরিবারের লোকদের সাথে, কিন্তু উনি কিছুই বলতে পারেন না। যখন সকালবেলা হাসান ভাই পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে, তখন এই হুজুরের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আসলে ছিল না ওনার পরিবারের। হুজুরকে ওনার বাবা বলেছেন, হুজুর আপনার কি লাগবে শুধু এটা বলেন, আমি সবকিছু আমার সাধ্যের মধ্যে আপনার সামনে ইনশাআল্লাহ হাজির করব, আপনি যে কাজটা করে দিলেন। হুজুর বলেন যে আপনি কিছু দিতে চাইলে আমি নিব না, শুধু আমি যে আসা যাওয়া করেছি আমার শুধু গাড়ি ভাড়াটা দিবেন। হুজুরকে অনেক অনুরোধ করলেও হুজুর ওনার গাড়ি ভাড়া ছাড়া আর কোনো কিছু নিতে মানে রাজি হন নাই এবং জোর করেও তাকে কিছু দিতে পারেন নাই। অথচ হাসান ভাইয়ের বাবার কিন্তু সামর্থ্য ছিল হুজুরকে অনেক কিছু দেয়ার এবং উনি সেটা দিতেও চেয়েছিলেন। হুজুরকে চাইলে উনি একটা বাড়ি করে দিতে পারতেন, জমি দিতে পারতেন, অনেক কিছু দিতে পারতেন, কিন্তু হুজুর উনি নির্লোভ মানুষ, উনি গাড়ি ভাড়া ছাড়া কিছুই নেন নাই। এমন লোক আসলে এখন পাওয়া খুবই দুষ্কর। তো এই যেই সময়টা শেষ হলো এটা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহে আল্লাহর রহমতে ওনার এই বিপদটা চলে যায়। এটা কিন্তু 2024 সালের ফেব্রুয়ারি কথা বলছি, খুব বেশি দিন আগের না, মাসখানেক হয়েছে আর কি। এরপর হুজুর ওনাকে বেশ কিছু দোয়া শিখিয়ে যান, যে তুমি যতদিন বাঁচবা এই দোয়াগুলো আমল করে যাবা, সবসময় ভালোভাবে চলবা, মা বাবার কথা শুনবা। তো এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার পর ওনাকে জিজ্ঞেস করছেন, এই কোন মেয়ে তোকে বিরক্ত করত? তখন হাসান ভাই যখন বলেছেন এই এই ব্যাপার, তখন হাসান ভাইয়ের পরিবার কিন্তু ওই মেয়েকেও চেনেন, ওই মেয়ের মা বাবাকেও চেনেন। ওই মেয়ের বাবা এখনো একজন রানিং মেম্বার, শুধু এতটুকু বলার অনুমতি পাওয়া গেছে যে মেয়ের বাবা একজন রানিং মেম্বার, এছাড়া অন্য কোনো কিছু বলার অনুমতি পাওয়া যায়নি। যদিও আমাদেরকে বলেছেন যে কোন এলাকার মেম্বার উনি, ইন ডিটেলস বলেছেন, কিন্তু সঙ্গত কারণে আমরা বলতে পারছি না। তো হাসান ভাইয়ের তো বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেন ওর মা বাবা, যে এমন একটা বিপদ গেছে, এখন তো বাড়ি থেকে বাইরে বের হওয়া যাবে না। এদিকে ওনার কিন্তু আর এক সেমিস্টার ছিল, এখন এই সেমিস্টারটা তো শেষ করতে হবে, মানে এই যে ফাইনাল সেমিস্টার যেটা উনি এখনো অধ্যয়নরত রয়েছেন আর কি। তো মাসখানেক যাওয়ার পর উনি যখন একদম স্বাভাবিক হয়ে যান, তখন মা বাবাকে অনেক বুঝিয়ে শুনিয়ে লেখাপড়াটা শেষ করতে হবে, এক সেমিস্টার বাকি আছে, এত দূর লেখাপড়া করেছেন। তখন আবার উনি চট্টগ্রামে চলে আসেন, উনি এখন চট্টগ্রামে আছেন, ওনার খালার বাড়িতে আছেন। তো আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু এখানে একটা কথা হলো, এর মাঝে কিন্তু আর একটা ঘটনা ঘটেছিল। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু ঘটনা একটা জায়গায় বলেছিলাম যে একটা বিপদ কিন্তু আছে, ওই যে সাত নম্বর যজ্ঞ, যেটা এই যজ্ঞ তো সম্পন্ন করতে পেরেছিল ওই কবিরাজ, কিন্তু একটা বিপদ তো তার উপর আসবে। কি ছিল সেই বিপদ? এই বিপদটা কিন্তু ওনার উপর এসেছিল, এবং এটা এমন একটা বিপদ ছিল আপনারা জানলে খুবই অবাক হবেন। বিশেষ করে ওনার যারা ফেসবুক ফ্রেন্ড বা ওনার যেই চাচাতো ভাই নাহিদ, তার যারা ফেসবুক ফ্রেন্ড, তারা কিন্তু এই জিনিসটা দেখেছিলেন, বা অনেকেই হয়তোবা তাদের চোখে জিনিসটা পড়েছিল। সেটা হলো, উনি চট্টগ্রামের, উনি যখন ওনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফেরত আসছিলেন, হঠাৎ করে ওনার কিছু মনে নাই। উনি পাঁচ দিন নিখোঁজ ছিলেন, কোথায় ছিলেন, কি খেয়েছেন, কি করেছেন, ওনার কিচ্ছু মনে নাই। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই ওনাকে রাস্তায় পান, উনি নাকি রাস্তার একধারে বসে খুব কান্নাকাটি করছিলেন। উনি কিভাবে ঢাকা গেলেন কিছুই বলতে পারেন না, চট্টগ্রাম থেকে উনি কিন্তু ঢাকায় চলে আসছেন, নিজের পরিচয় বলতে পারছেন না, ওনার নাম বলতে পারছেন না। তো ওনার পকেট একটা কার্ড পায়, এই কার্ডটা ছিল এই যে নাহিদ ভাইয়ের সেই কার্ডটা, এই নাহিদ ভাই আবার নারায়ণগঞ্জে থাকতেন। তো ওই বড় ভাই উনি ওই নাম্বারে কল করেন, কল করার পর ওই নাহিদ ভাই বলেন যে হ্যাঁ, একজন তো আমার এক ভাই তো হারাই গেছেন কয়েকদিন হলো, তা আমার এই নাম্বার তো হোয়াটসঅ্যাপ কর, আপনি একটু হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠান। যখন ওনার ছবিটা পাঠান, তখন তো চিনতে পান, সাথে সাথে উনি নারায়ণগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসেন। আসার পর ওনার পরিচয় জানেন ভালো করে, এবং আরো নিশ্চিত হন যে হ্যাঁ, এটাই নাহিদ ভাই, ওনার চাচাতো ভাই, মানে এই হাসান ভাইয়ের আপন চাচাতো ভাই। সবকিছু পরিচয় নিশ্চিত হওয়ার পর, আরো ওনারা তথ্য নিয়েছিলেন, সব নিশ্চিত হওয়ার পরেই ওই বড় ভাই হাসান ভাইকে নাহিদ ভাইয়ের কাছে হস্তান্তর করেন। এদিকে কিন্তু চট্টগ্রাম থেকে তো উনি নিখোঁজ হয়েছিলেন, হাসান ভাইয়ের বাবা কিন্তু চট্টগ্রাম থানায় কিন্তু জিডিও করেছিলেন, একটা নিখোঁজ জিডি। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে হাসান ভাই পরিবারের কাছে ফেরত আসেন। এই পাঁচ দিন যে ওনার বাড়িতে কি গিয়েছে আসলে এটা ওই পরিবারই ভালো জানে। আর এই পাঁচ দিন উনি কিভাবে ছিলেন, কোথায় ছিলেন, কি খেয়েছেন, নিশ্চয়ই তো কিছু খেয়েছেন, রাত্রেবেলা ঘুমিয়েছেন, কিন্তু কিভাবে চট্টগ্রাম থেকে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের সামনে এলেন, ঘুরতে ঘুরতে হোক, যেভাবেই হোক, কিভাবে এসেছেন, উনি কিচ্ছু বলতে পারেন না। এরপরে ওই হুজুরের সাথে যোগাযোগ করা হলে হুজুর বলেন, আলহামদুলিল্লাহ আপনার ছেলের আর কোনো বিপদ এই জাদুটোনা সংক্রান্ত কারণে আর ইনশাল্লাহ হবে না। এই বিপদটাই ছিল, কিন্তু কি বিপদ তো বলতে পারি নাই, এটার জন্যই সতর্ক করেছিলাম। তো যাক, আল্লাহর অশেষ রহমতে এই বিপদের মাধ্যম দিয়ে ওনার উপর করা এই কালো জাদুর প্রভাবটা আল্লাহর অশেষ রহমতে স্থায়ীভাবে কেটে যায়। ওনার নিখোঁজ হওয়ার পর ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন ওনার আত্মীয় স্বজনরা, সেই স্ট্যাটাসের ছবি কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন। আমরা ওনার চেহারাটা, মানে হাসান ভাইয়ের ছবিটা একটু চেহারার অংশটা একটু ব্লার করে দিয়ে আমরা একটি পোস্ট করব ইনশাল্লাহ, ইতোমধ্যে করা হয়ে গেছে। আপনারা আমাদের পেজে এবং গ্রুপে এই পোস্টটি দেখতে পাবেন। এটি হচ্ছে সেই পোস্ট হাসান ভাই নিখোঁজ হওয়ার পর যে পোস্টটি ওনার আত্মীয়রা করেছিলেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা, কালো জাদু, কি ভয়ানক পরিণতি ডেকে আনে একটা মানুষের জীবনে। এই ঘটনার মাধ্যম দিয়ে বুঝতে পারছেন আর লোভ মানুষকে কোথায় নিয়ে যায়। আল্লাহ তালা এই লোভ থেকে আমাদেরকে হেফাজত করুক, হিংসুকের কুদৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করুন, সকল ধরনের জাদুটোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আর নিজেরাও যেন এগুলো থেকে বেঁচে থাকতে পারি, নিজেদের ইমানকে বাঁচাতে পারি, ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহর কাছে এই দোয়াটা ইনশাল্লাহ করি। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হাসান ভাই, আপনি আপনার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন। নিশ্চয়ই ঘটনার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় ছিল, ভয়ও ছিল, সবকিছুই ছিল এই ঘটনার মধ্যে। লিসেনাররা আশা করছি ঘটনাটি পছন্দ করবেন, নিজেরাও সতর্ক থাকবেন, আশেপাশের মানুষদেরকেও সতর্ক করবেন ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যেকোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandahorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে afnandahorrorworld afnandahorrorworld@gmail.com। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে দিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমাদের কিন্তু ওয়েবসাইট রয়েছে www.afnandahorrorworld.com নামে, এখানে গিয়েও কিন্তু আমাদের প্রত্যেকটা এপিসোড আপনারা ইনশাল্লাহ পাবেন। আর আমার যে নতুন চ্যানেল আফনান্স বি, ওই আফনান্স বি এর বিভিন্ন ভিডিওগুলো কিন্তু আপনারা ওই ওয়েবসাইটেও পাবেন। আর আমার নতুন চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাবস্ক্রাইব করার জন্য নতুন চ্যানেলের ভিডিও লিঙ্কটা কিন্তু আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনও দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমার আরেকটি পরিবার, সেই পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আফনান্দা হর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক দুটো আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন, আমাদের পেজে কমেন্ট করে আপনাদের মূল্যবান এবং গঠনমূলক মতামতগুলো জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান্দা হর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স,